ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যার দায় আনসার বাংলা সাত নামের একটি সংগঠন স্বীকার করেছে।
রয়েছে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে আদিলুর রহমানের মন্তব্য।
বইমেলা আমরা জানি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুরক্ষিত অবস্থায় রেখেছে, এবং যখন তাকে হত্যা করা হলো তা থেকে খুব বেশি দূরে কিন্তু শাহবাগ থানা ছিল না।
আরও থাকছে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাইয়ের মতামত।
We have a great deal of concern about the level of political violence. I think it's incumbent upon all political parties to repudiate violence.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। আমেরিকান ব্লগার অভিজিৎ রায় ঢাকায় নিহত হয়েছেন। তিনি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লেখালেখি করতেন। পুলিশ জানিয়েছে যে অভিজিৎ রায়কে এবং তার স্ত্রী রাফিদা আহমেদকে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় বইমেলা প্রাঙ্গণের বাইরেই আক্রমণ করা হয়। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
যুক্তরাষ্ট্র প্রবাসী আইটি ইঞ্জিনিয়ার, লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যার দায় আনসার বাংলা সাত নামের একটি সংগঠন স্বীকার করেছে। সংগঠনটি টুইটারে এই হামলার দায় স্বীকার করে পোস্ট দিয়েছে বলে জানিয়েছেন পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার এস এম শিবলি নুমান। এই প্রসঙ্গে তিনি বলছিলেন,
তাদের মতে পছন্দের লোক নয় তারা এই কাজটি করছে কিনা এই প্রশ্ন আছে। এই প্রশ্নের উত্তর অবশ্যই আমরা খুঁজব, কোন ব্যক্তিগত সম্পর্কের পরিণতি এটা কিনা সেটাও প্রশ্ন আছে।
বৃহস্পতিবার রাত আনুমানিক 9টার দিকে একুশে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই সঙ্গে দুর্বৃত্তরা তার স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাকেও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। তিনি এখন স্কোয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন। অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক শাহবাগ থানায় আসামির কোনো নাম উল্লেখ না করে একটি জিডি করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আসামিদের ধরা পুলিশের জন্য বড় কোনো কাজ নয়।
সমস্ত কিছু নথিপত্র আছে, তারা চাইলেই এবং সরকার যদি সহযোগিতা করে তাহলে পরে এদের ধরাটা খুব কঠিন কাজ হবে বলে মনে হয়।
ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, অত্যন্ত দক্ষতার হাতে ধারালো অস্ত্র দিয়ে তিনটি কুপ দেয় দুর্বৃত্তরা। অভিজিৎ হত্যার ঘটনায় দেশব্যাপী ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে। প্রগতিশীল শিক্ষকদের ব্যানারে একটি প্রতিবাদ সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায়। গণজাগরণ মঞ্চ প্রতিবাদ জানিয়েছে। উদ্বেগ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এ বিষয়ে প্রতিক্রিয়া সম্বলিত রিপোর্টটি শুনবেন বিশ্ব সংবাদের পরপর। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি ব্রাসেলসে ইউরোপীয় সাবেক কমিটির শুনানিতে তার বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নেতিবাচক। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলম।
বৃহস্পতিবার ব্রাসেলসে ইপির মানবাধিকার সাব কমিটির শুনানিতে ইপি সদস্য বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তা নেতিবাচক। তিনি বলেন, দেশটিতে যে রাজনৈতিক সংকট চলছে শীঘ্রই তার অবসান না ঘটলে উত্তেজনা আরো বাড়তে পারে, এমনকি তা গৃহযুদ্ধে গড়াতে পারে। ইপি সদস্য বাংলাদেশ ইপি প্রতিনিধি দলের পর্যবেক্ষণ সংক্ষেপে তুলে ধরেন। ইউসেফ তার বক্তব্যে বলেন, গত 5ই জানুয়ারি থেকে বাংলাদেশ জুড়ে সংঘাতের ঘটনা ঘটছে এবং এতে অন্তত 60 জন প্রাণ হারিয়েছেন এবং 7 থেকে 10 হাজার সরকার বিরোধীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, সরকার ও বিরোধী দলের বক্তব্য শুনে এটা মনে হয়েছে সংকট নিরসনে সমঝোতার সুযোগ নাই বললেই চলে। ইউসেফ তার ব্যক্তিগত মতামত তুলে ধরে বলেন, পরিস্থিতি যদি এমন হয়ে যায় যেখানে বিরোধী দলকে স্রেফ কোণঠাসা করে দেওয়া হয়েছে, তবে ধর্মীয় চরমপন্থী দলগুলোর উত্থান ঘটতে পারে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন, তার সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকায় ভারী অস্ত্রশস্ত্র পুনরায় ফিরিয়ে নিয়ে যাবে। তিনি উল্লেখ করেছেন যে রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা এ মাসের গোড়ার দিকে যে অস্ত্রবিরতি চুক্তি হয় তা লঙ্ঘন করে চলেছে। মিস্টার পেট্রো পোরোশেঙ্কো শুক্রবার বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তেই তারা শত্রু মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে গতকাল তিনজন সামরিক সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও সাতজন। ওদিকে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন যে পূর্ব ইউক্রেন থেকে ভারী অস্ত্রশস্ত্র প্রত্যাহার করার কাজে অগ্রগতি হচ্ছে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন কুখ্যাত ইসলামিক স্টেট জঙ্গি যাকে জিহাদি জন বলে সম্বোধন করা হয় তার পরিচয় নিশ্চিত করতে অথবা তাকে শনাক্ত করতে তিনি অসম্মতি জানিয়েছেন। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যে জিহাদি দমনে তারা সম্ভাব্য সবকিছুই ব্যবহার করবেন। বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে ইসলামিক স্টেট বা আইএস এর প্রকাশিত ভিডিও ফুটেজে অনেক কজন জিম্মিকে শিরশ্ছেদ করতে যে মুখোশধারী জঙ্গি বারবার দেখা গেছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ এমওয়াজি, যার উচ্চারণ ব্রিটিশদের মতো। সে কুখ্যাত, সে কুয়েতি বংশোদ্ভূত, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং লন্ডনের অধিবাসী ছিল। এই খবর প্রকাশের একদিন পর মিস্টার ক্যামেরুন শুক্রবার এই মন্তব্য করেন। শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও কিউবার কূটনীতিকদের মধ্যে দুদেশের কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা হয়। দুদেশ 50 বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। ভারতব্যাপী সোয়াইন ফ্লুর প্রকোপ ছড়িয়ে পড়ছে এবং আতঙ্কও দেখা দিয়েছে। এ পর্যন্ত 1000 মানুষ মারা গিয়েছে। এ সম্পর্কেই আমাদের কলকাতা প্রতিনিধি গৌতম গুপ্তের বিস্তারিত রিপোর্ট।
সারা ভারতে সোয়াইন ফ্লুতে অসুস্থ 17,000 মানুষ আর মৃতের সংখ্যা ইতিমধ্যেই 1,000 ছাড়িয়েছে। তুলনায় পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা 100, মারা গিয়েছেন 6 জন। রাজ্যের স্বাস্থ্য সচিব মলয় দে জানিয়েছেন সংক্রমিতদের মধ্যে 56 জন সেরে উঠলেও 44 জনের এখনো চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। কেবল দক্ষিণবঙ্গই নয়, সংক্রমণের খবর আসছে উত্তরবঙ্গ থেকেও। কলকাতা বিমানবন্দরে বিদেশ থেকে আগত 2 যাত্রীকে সংক্রমিত সন্দেহে ইতিমধ্যেই হাসপাতালে পাঠাতে হয়েছে। বিভিন্ন স্কুলে তো বটেই, শহরের পথে ঘাটেও মুখে কাপড়ের মুখোশ বেঁধে চলাফেরা করছেন মানুষ। অধিকাংশ ক্ষেত্রেই অবশ্য সংক্রমণ এড়ানোর উপযুক্ত নয় এই মুখোশগুলি। তবে যত না রোগ ছড়িয়েছে তার বহুগুণ বেগে ছড়াচ্ছে সোয়াইন ফ্লু নিয়ে আতঙ্ক। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তান তুষার ধসে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রচণ্ড তুষারপাতের কারণেই এই ধস নামে, সেখানে প্রাণহানির সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। রাজধানী কাবুলের উত্তর পূর্বাঞ্চলের প্রদেশ পানশিরের কর্মকর্তারা জানিয়েছেন যে সেখানে অন্তত 165 জনের প্রাণনাশের খবর পাওয়া গিয়েছে। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ওই বিভাগের ডেপুটি প্রধান মোহাম্মদ আসলাম জানান যে পানশির প্রদেশের প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার যোগে ওষুধপত্র এবং কম্বল সহ প্রয়োজনীয় জিনিসপত্র ফেলা হচ্ছে। প্রচণ্ড তুষারপাতের কারণে স্থল যোগাযোগ সেখানে প্রায় অসম্ভব। কর্তৃপক্ষ জানিয়েছে মারাত্মক তুষারপাতের কারণে সেখানে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে গত 30 বছরের মধ্যে তারা এত তুষারপাত হতে দেখেননি। মেক্সিকোর কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে যে তারা দেশের সবচাইতে কুখ্যাত মাদক চোরাচালানকারী সার্ভেন্দো লা টুটা গোমেজকে গ্রেপ্তার করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার পশ্চিমাঞ্চলের প্রদেশ মিকোকান থেকে গোমেজকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আটক করার সময় কোন রকম গুলি বিনিময় হয়নি। গোমেজ ছিলেন নাইটস টেম্পল চক্রের প্রধান, যিনি মিচাডো প্রদেশের রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। কেন্দ্রীয় কর্মকর্তারা বলছেন যে নাইটস টেম্পল চক্রের প্রধান নেতাদের এক এক করে তারা আটক করেছেন। গোমেজের গ্রেপ্তারের ঘটনা হচ্ছে তারই সাম্প্রতিকতম। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। আপনারা খবরেই শুনেছেন, বাংলাদেশি আমেরিকান লেখক ব্লগার অভিজিৎ রায় ঢাকায় নিহত হয়েছেন। বাংলাদেশের মানবাধিকার সংগঠন অধিকারের নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান কিছুক্ষণ আগে টেলিফোনে এ ঘটনা সম্পর্কে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তার সঙ্গে কথা বলেন রোকেয়া হায়দার।
আদিলুর রহমান খান, বাংলাদেশি আমেরিকান রাইটার ব্লগার অভিজিৎ রায় ঢাকায় ছিলেন বইমেলা প্রাঙ্গণে, তাকে হত্যা করা হলো ছুরি মেরে। তো এই যে ধরনের একটা ঘৃণ্য অপরাধ ঘটে চলেছে বাংলাদেশে প্রায় আমরা শুনছি, আর অভিজিতের এই হত্যাকাণ্ড, এই সম্পর্কে আপনাদের প্রতিক্রিয়া কি?
আমরা তীব্রভাবে ক্ষুব্ধ এবং আমরা এই ব্যাপারে আমাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছি। এমন একটা সময়ে যখন অভিজিৎ বইমেলায় গিয়েছিলেন তার স্ত্রীকে নিয়ে, এবং বইমেলা আমরা জানি অত্যন্ত সুরক্ষিত ভাবে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুরক্ষিত অবস্থায় রেখেছে, এবং যখন তাকে হত্যা করা হলো তা থেকে খুব বেশি দূরে কিন্তু শাহবাগ থানা ছিল না, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কাছাকাছি ছিলেন। এরকম একটা অবস্থায় কেন এটা হচ্ছে সেটার জন্য আমরা ভীষণভাবে ক্ষুব্ধ। আজকে দেশে যে সংঘাতময় পরিস্থিতি চলছে, যেখানে মানবাধিকারের অবস্থা অত্যন্ত ভাবে কঠিন হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিনিয়ত মানুষ গুম হয়ে যাচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এবং ভিন্ন মতাবলম্বীরা বা মুক্ত চিন্তার লোকজন যারা কিছু তাদের ফেসবুকে লিখলেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বন্দী হচ্ছেন, তাদেরকে তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা অবস্থাতে কিন্তু আজকের পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি।
অভিজিৎকে হত্যার জন্য আনসার বাংলা 7 এই নামে একটি সংগঠন দায় দায়িত্ব স্বীকার করেছে যে অভিজিৎকে হত্যা করেছে তাদেরই সদস্যরা। তো এই আনসার বাংলা 7 এই গ্রুপের কথা কিছু জানেন?
আমরা এরকম পত্রিকাতে দেখছি যে এরকম কারো দায়িত্ব স্বীকার করার ব্যাপার, কিন্তু এই সমস্ত কিছুই যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রমাণ করতে পারেন আমরা খুশি হব, কিন্তু তাদের যে ইমেজ তৈরি হয়েছে ইতিমধ্যেই সাধারণ মানুষের ব্যাপারে তাদের অভিযানের কারণে, গণগ্রেফতারের কারণে এবং বিভিন্ন মামলায় তাদের তথ্য উদ্ঘাটনে ব্যর্থতার কারণে, সেই ক্ষেত্রে এটা কতদূর পর্যন্ত আগাবে আমি নিজে ব্যক্তিগতভাবে সন্দিহান। আমরা এই ব্যাপারে সবাই কিন্তু নিরাপত্তাহীনতার মধ্যে আছি, এবং দেশের আজকের পরিস্থিতিতে আমরা মনে করছি যে যদি আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে না পারি, দেশে স্বাধীন মত বা ভিন্ন চিন্তা, ভিন্ন রকম চিন্তা করার মানুষের সংখ্যা দ্রুতই কমে যাবে।
আদিলুর রহমান খান, আজ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের অব্যাহত রাজনৈতিক সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতিকে দেশের অভ্যন্তরীণ সংকট উল্লেখ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশওয়াই বিসওয়াল বলেছেন, এ অবস্থা দেশটির অভ্যন্তরীণ বিষয় এবং তা নিজেদেরই সমাধান করতে হবে। ওয়াশিংটন ডিসির ফরেন প্রেস সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে নিশা দেশাই এ মন্তব্য করেন। সেলিম হোসেন ছিলেন সেখানে, বিস্তারিত শোনা যাক তার কাছে।
দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং অংশীদারিত্ব বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে নিশা দেশাই বিশওয়াল বললেন, বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভীষণভাবে উদ্বিগ্ন।
We have a great deal of concern about the level of political violence and think it's incumbent upon all political parties to
তিনি বলছিলেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভীষণভাবে উদ্বিগ্ন, সহিংসতা সকল দলেরই পরিহার করে চলা উচিত। নিশা দেশাই বললেন, হোয়াইট হাউসের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সম্মেলনে বহু দেশের নেতাদের পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নিয়েছিলেন এবং তার সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বৈঠক হয়। বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা এবং অব্যাহত সহিংসতা সম্পর্কে দুই নেতার মধ্যে আলোচনা হয়। জন কেরি তাঁকে বলেছেন, বাংলাদেশের সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের কাছে যে কোনো সহযোগিতা চাইলে তা দেয়া হবে।
I think the secretary has stated that he stands ready to provide whatever support the United States can provide to support resolution of these issues and
জন কেরি তাকে বলেছেন যে রাজনৈতিক দলের জন্য সহিংসতার কোনো স্থান নেই, একই সাথে সরকার যেন বিরোধী রাজনৈতিক দলকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের সুযোগ দেয় তাও নিশ্চিত করতে হবে এবং একটি সকলের সমন্বয়ে রাজনৈতিক পদ্ধতি নিশ্চিত করতে হবে, গণমাধ্যমের মৌলিক স্বাধীনতা এবং নাগরিক সমাজের অধিকারও নিশ্চিত করতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে যুক্তরাষ্ট্র রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত মনে করে কিনা বিশওয়ালের কাছে এমন প্রশ্ন করেছিলেন বৈঠকে উপস্থিত একজন সাংবাদিক। বিশওয়াল বললেন,
This week an arrest warrant was issued for the opposition leader, former Prime Minister Zia. Does the United States consider that to be a politically motivated case?
First of all, I'm not going to speculate on the charges that have been levied, except to say that
তিনি বলছিলেন অভিযোগগুলো কি তা ভালোভাবে না জেনে মন্তব্য করতে চাই না, তবে সবকিছুর একটা নিয়ম আছে, অভিযোগ দাখিলের আইনগত পদ্ধতিও রয়েছে। আমি মনে করি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে অর্থপূর্ণ বিরোধী রাজনৈতিক দলের জন্য মত প্রকাশের সুযোগ থাকা দরকার। বাংলাদেশের সহিংসতা নিরসনে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখতে পারে কি না এমন প্রশ্নে তিনি আবারও বললেন, বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন।
You know, we fundamentally believe that these are internal issues that need to be resolved by the Bangladeshi people and by the political leadership.
তিনি বলছিলেন, আমরা মনে করি এসব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং নিজেদেরকেই তা মিটিয়ে ফেলতে হবে। সকল রাজনৈতিক দলের সহিংসতা পরিহার করে এবং দেশে সমন্বিত রাজনৈতিক পদ্ধতি গড়ে তোলা প্রয়োজন। একই সাথে সরকারের উচিত শান্তিপূর্ণভাবে যেন বিরোধী রাজনৈতিক পক্ষ মত প্রকাশ করতে পারে সে সুযোগ দেয়া। তিনি বললেন, আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে ভালোভাবেই অবগত। বাংলাদেশ সরকার, বিরোধী দল, সুশীল সমাজ সকলের সঙ্গেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক এক প্রশ্নের জবাবে নিশাদেশাই বিশওয়াল বললেন, বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে নাগরিক সমাজ, সুশীল সমাজ এবং গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। উচিত সিভিল সোসাইটির মতামতকে সম্মান দেখানো। তিনি আশা করেন বাংলাদেশও তাই করবে। সভায় ইসলামিক স্টেট সহ জঙ্গিবাদী গোষ্ঠীর তৎপরতা বন্ধে দক্ষিণ এবং মধ্য এশিয়ার সরকারসমূহের সহযোগিতা আশা করেন তিনি।
We do have very strong concerns about the efforts that ISIL has made to recruit foreign fighters, including from Central Asia.
তিনি বলছিলেন, সারা বিশ্বে ইসলামিক স্টেটের কর্মকাণ্ডে আমরা উদ্বিগ্ন, বিশেষ করে মধ্য এবং দক্ষিণ এশিয়া থেকে তারা যে বিদেশি যোদ্ধা নিয়োগের চেষ্টা চালাচ্ছে, তরুণদেরকে অর্থের লোভ দেখিয়ে তারা তাদের দলে ভেড়ানোর চেষ্টা চালাচ্ছে, এসব আশঙ্কার বিষয়। এশিয়ার বিভিন্ন দেশের সরকারসমূহ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতার মাধ্যমে আইএস এবং জঙ্গিবাদ দমনে কিভাবে সহায়তা করা যায় সে বিষয়েও তিনি আলোচনা করেন। ওবামা মোদী বৈঠকে আইএস দমনে যুক্তরাষ্ট্র ভারত যৌথভাবে কাজ করবার বিষয়ে কোনো আলোচনা হয়েছিল কিনা এমন প্রশ্নে বিশওয়াল বললেন, আইএস এবং জঙ্গিবাদ নিয়ে দু নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে।
And ways that we can work together to counter that threat and you know whether India decides to formally join the coalition to
তিনি বলছিলেন, কিভাবে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ মোকাবেলা করা যায় সে বিষয়ে কথা হয়েছে দু নেতার মধ্যে, তবে আইএস দমনে ভারত আনুষ্ঠানিকভাবে কোয়ালিশনে যোগ দেবে কিনা বা পৃথকভাবে তারা করবে কিনা সেটা ভারতের নিজস্ব সিদ্ধান্ত, তবে আমরা তাদের সহযোগিতার মূল্যায়ন করি, তাদেরকে স্বাগত জানাই। ভারতে প্রেসিডেন্ট ওবামার সাম্প্রতিক সফরকে সফল উল্লেখ করে নিশা দেশাই বিশওয়াল বললেন, দক্ষিণ এশিয়ার উন্নয়ন সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ তা এই সফরের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে। তিনি বললেন, ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়ার উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করে যাবে।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান হ্যালো আমেরিকা দেখুন এনটিভিতে প্রতি শুক্রবার রাত 11:20, শনিবার সকাল 11:40।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। টিকা সংক্রান্ত আন্তর্জাতিক সংগঠন গাভি উন্নয়নশীল দেশগুলোতে টিকা দেবার ব্যবস্থা করে থাকে। এদিকে যুক্তরাষ্ট্রে অনেক মা বাবা তাদের সন্তানদের টিকা দিতে চান না। যুক্তরাষ্ট্রে সম্প্রতি অনেক শিশুর হাম হয়েছে, অনুমান করা হচ্ছে সেটা একটা কারণ। ভয়েস অফ আমেরিকার ক্যারল পিয়ারসন এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন, পড়ে শোনাচ্ছেন শেগুফতানা স্টেন কুইন।
ডিজনিল্যান্ড, যেটিকে কিনা বলা হয় পৃথিবীতে সবচাইতে সুখের স্থান, সেখানে হামের এক মহামারী শুরু হয় পয়লা জানুয়ারি। সারা যুক্তরাষ্ট্রে ওই মহামারীর ব্যাপক প্রভাব পড়তে পারে। হাম খুবই ছোঁয়াচে রোগ। এই রোগ হলে একটি শিশুর শ্রবণ শক্তি, দৃষ্টি, বোধশক্তি, এমনকি জীবন অবসান হতে পারে। কিন্তু আমেরিকান বাবা মারা অনেকেই, যাদের মধ্যে ক্যালিফোর্নিয়াতে আছেন অনেকেই, তারা তাদের সন্তানদের হামের টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই বাবা মারা বলছেন তারা তাদের সন্তানদের শরীরে তথাকথিত বিষ ঢোকাতে উদ্বিগ্ন। তারা বলছেন অটিজম সহ অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে তারা উদ্বিগ্ন।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে যুব সংবাদ। আশির দশকের মাঝামাঝি গৃহযুদ্ধের কারণে লক্ষ লক্ষ ছেলে সুদান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। মাসের পর মাস পায়ে হেঁটে তারা 500 কিলোমিটার পথ পাড়ি দেয়। তিনটি দেশ অতিক্রম করতে তাদের সময় লাগে 1 বছরেরও বেশি সময়। এই ছেলেদের খেলাধুলা করার মতো সময়, অবস্থা বা সুযোগ কোনোটাই ছিল না। কিন্তু তাদেরই একজন এক সময় গিয়ে দাবা খেলায় দক্ষতা অর্জন করল। আজ সে নিউ ইয়র্ক এলাকায় ছোট ছেলে মেয়েদের দাবা খেলা শেখায়। এ নিয়ে বার্নস সুশম্যানের প্রতিবেদন শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
ওর নাম মাহজুর জোয়াজ। একসময় আফ্রিকা থেকে আসা এক শরণার্থী, আজ যুক্তরাষ্ট্রের দাবা চ্যাম্পিয়ন। তার কাজ হল সরকারি এবং বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদেরকে দাবা খেলা শেখানো। সুদানের গৃহযুদ্ধের সময় জোয়াজ আরও 20,000 ছেলের সাথে তার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। সে ছিল ডিঙ্কা সম্প্রদায়ের লোক। প্রথমে সে পালিয়ে ইথিওপিয়া যায়, তারপর কেনিয়া। কেনিয়ার একটি শরণার্থী শিবিরে সে কাটিয়েছে 8 বছর। কেনিয়াতেই সে দাবা খেলা শেখে। জোয়াজ তাদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেছে। প্রায় অর্ধেক ছেলে সেই যাত্রায় বাঁচেনি। খাবারের জন্য তাদের বন্য পশু শিকার করতে হয়েছে।
আমরা যখন হাঁটছিলাম সেখানে বন্য প্রাণী ছিল, সে ছিল হাজার মাইল দীর্ঘ পথ এবং কখনো কখনো পানি পাওয়া যেত না। এই ছেলেরা যখন ইথিওপিয়ায় ছিল তখন তারা ফিরে যেতে বাধ্য হয় এবং তাদের নদী পার হতে হয়। সেই নদীতেই অনেক ছেলে ডুবে মারা যায়, অনেকে সাঁতার জানত না।
জোয়াজ 2004 সালে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছয় এবং নিরাপত্তা কর্মী হিসেবে কাজ শুরু করে। একটি প্রতিযোগিতায় জয়ী হলে সেই শিক্ষকতার সুযোগ পায়। জোয়াজ বিশ্বাস করে দাবা কিশোর কিশোরীদের জীবনের জন্য প্রস্তুত করে তোলে।
অনেক ছেলে মেয়েদের এ বিষয়ে আগ্রহ থাকে না, তখন আপনার কাজ হল তাদের দাবার প্রতি আগ্রহ তৈরি করা, তাদেরকে বোঝানো কিভাবে দাবা তাদের সাহায্য করবে। যেমন আমি বলতে পারি এই খেলা তোমাদের ধৈর্য শক্তি বাড়াবে, হিসেব কষায় সাহায্য করবে এবং অঙ্কে পারদর্শী করে তুলবে।
তার এই বক্তব্যের সাথে একমত দ্বিতীয় শ্রেণীর শিক্ষিকা জুলি কাথন। এটা অবশ্যই তাদের অঙ্ক শেখার কাজে সাহায্য করবে। তারা শিখবে কিভাবে চিন্তা করে কাজ করতে হয় এবং সেটাই হল দাবার মূল দিক, আর সেটা অবশ্যই তাদের লেখাপড়ার কাজে সাহায্য করবে। এখন জোয়াচের লক্ষ্য আন্তর্জাতিক মাস্টার হওয়া। তাকে যারা চেনেন তারা মনে করেন যে দক্ষতা এবং ধৈর্যের পরিচয় সে দিয়েছে তাতে তাদের কোনো সন্দেহই নেই যে তার আন্তর্জাতিক মাস্টার হয়ে ওঠা শুধুমাত্রই সময়ের ব্যাপার।
শ্রোতা বন্ধুরা, এবার রয়েছে সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
আমেরিকার ব্লগার অভিজিৎ রায় ঢাকায় নিহত হয়েছেন। তিনি ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে লেখালেখি করতেন। পুলিশ জানিয়েছে যে অভিজিৎ রায়কে ও তার স্ত্রী রাফিদা আহমেদকে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় বইমেলা প্রাঙ্গণের বাইরে আক্রমণ করা হয়। ওই হামলায় অভিজিৎ এবং তার স্ত্রী রাফিদা আহমেদও গুরুতরভাবে আহত হন। সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি ব্রাসেলসে ইউরোপীয় সাব কমিটির শুনানিতে তার বক্তব্য রাখেন। তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নেতিবাচক। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো বলেছেন তাদের সামরিক বাহিনী পূর্ব ইউক্রেনের সংঘাতপূর্ণ এলাকায় ভারী অস্ত্রশস্ত্র পুনরায় ফিরিয়ে নিয়ে যাবে। তিনি উল্লেখ করেছেন যে রাশিয়ার সমর্থিত বিদ্রোহীরা এ মাসের গোড়ার দিকে যে অস্ত্রবিরতি চুক্তি হয় তা লঙ্ঘন করে চলেছে। মিস্টার পেট্রো পোরোশেঙ্কো শুক্রবার বলেছেন ইউক্রেনের সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে, যে কোনো মুহূর্তেই তারা অস্ত্র শত্রু মোকাবেলার জন্য ঝাঁপিয়ে পড়তে পারেন। ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন যে গতকাল 3 সরকারি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও 7 জন। ওদিকে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ জানিয়েছেন যে পূর্ব ইউক্রেন থেকে ভারী অস্ত্রশস্ত্র তারা প্রত্যাহার করতে শুরু করেছেন এবং এ কাজে অগ্রগতি হচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কুখ্যাত ইসলামিক স্টেট জঙ্গি যাকে জেহাদি জন বলে সম্বোধন করা হয় তার পরিচয় নিশ্চিত করতে অথবা তাকে শনাক্ত করতে তিনি অসম্মতি জানিয়েছেন। তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেছেন যে জেহাদি দমনে তারা সম্ভাব্য সবকিছুই ব্যবহার করবেন। বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হয়েছে ইসলামিক স্টেট বা আইএস এর প্রকাশিত ভিডিও ফুটেজে অনেক কজন জিম্মিকে শিরশ্ছেদ করতে যে মুখোশধারী জঙ্গিকে বারবার দেখা গেছে ওই ব্যক্তির নাম মোহাম্মদ এমওয়াজি। তার উচ্চারণ ব্রিটিশদের মতো, সে কুয়েতি বংশোদ্ভূত, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত এবং লন্ডনের অধিবাসী। এই খবর প্রকাশের একদিন পর মিস্টার ক্যামেরুন শুক্রবার ওই মন্তব্য করেছেন। শুক্রবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও কিউবার কূটনীতিকদের মধ্যে দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনের সম্ভাবনার দিকগুলো নিয়ে আলোচনা হয়। দুদেশ 50 বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। ওই আলোচনায় প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে কিউবার ওপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়। আফগানিস্তান তুষার ধসে আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি প্রচণ্ড তুষার তাপের কারণে এই ধস নামে সেখানে প্রাণহানির সংখ্যা প্রায় 200 ছাড়িয়ে গেছে। রাজধানী কাবুলের উত্তর পূর্বাঞ্চলের প্রদেশ পাঁচশিরের কর্মকর্তারা জানিয়েছেন যে সেখানে অন্তত 165 জনের প্রাণনাশের খবর পাওয়া গেছে। আফগানিস্তানের জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিভাগের ডেপুটি প্রধান মোহাম্মদ আসলাম জানান, পাঁচশির প্রদেশের প্রত্যন্ত এলাকায় হেলিকপ্টার যোগে ওষুধপত্র, কম্বল সহ প্রয়োজনীয় জিনিসপত্র ফেলা হচ্ছে। প্রচণ্ড তুষারপাতের কারণে স্থল যোগাযোগ সেখানে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে মারাত্মক তুষারপাতের কারণে সেখানে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন যে গত 30 বছরের মধ্যে তারা এত তুষারপাত হতে কখনোই দেখেননি। মেক্সিকোর কেন্দ্রীয় পুলিশ জানিয়েছে যে তারা দেশের সবচাইতে কুখ্যাত মাদক চোরাচালানকারী সার্ভেন্দো লা টুটা গোমেজকে গ্রেপ্তার করেছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন যে শুক্রবার পশ্চিমাঞ্চলের প্রদেশ মিকাওকানে থেকে গোমেজকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আটক করার সময় কোন রকম গুলি বিনিময় হয়নি। গোমেজ ছিলেন নাইটস টেম্পেলের চক্রের প্রধান, যিনি মিকাওকান প্রদেশের রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন। কেন্দ্রীয় কর্মকর্তারা বলছেন যে নাইটস টেম্পল চক্রের প্রধান নেতাদের এক এক করে আটক করছেন তারা এবং গোমেজের গ্রেপ্তারের ঘটনা হচ্ছে সাম্প্রতিকতম।
এই ছিল আমাদের আজকের ভয়েস অফ আমেরিকা পরিবেশিত বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন স্কিপ সেস্ক। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.